আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শুক্রবার, ১৮ অগ্রহায়ণ, ২৭ রবিউল সানি, ৩রা ডিসেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে লতিফা জামান। শুরুতেই শিরোনাম। প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ। বিএনপির সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য প্রমাণ করে যে তারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করে না, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। রাজধানীর আমিনবাজারে ছাত্র হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডাদেশ। প্রবাসী আয় উপার্জনে অষ্টম ও জনশক্তি রপ্তানিতে ষষ্ঠ বৃহত্তম দেশে উপনীত হল বাংলাদেশ। ইউরোপের সামরিক সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার এবং ইউক্রেনের সঙ্গে মস্কোর সংঘাতের পরিণতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আগামীকাল ঢাকায় শুরু। শিরোনাম শুনলেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে
সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
ভাইরাস মোকাবেলায় টিকাদান চলছে সব জেলায়।
মাস্ক পরুন, হাত ধোন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।
করোনা মহামারী মোকাবেলায় এগিয়ে আসুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তিনি গতকাল ঢাকায় মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২১ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২১ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। ২০৪১ সালে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের অগ্রসেনানী হিসেবে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। আর ২০২১ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম। এখানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত। আমি দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার ৪১ যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সদা প্রস্তুত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আধুনিক ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে তার সরকার সবসময় সচেষ্ট রয়েছে, যাতে বাংলাদেশ কারো থেকে পিছিয়ে না থাকে।
আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং উন্নয়ন, যার ফলে আজকে আমাদের প্রচেষ্টার ফলে অনেক দূর অগ্রসর হয়েছে। বিশ্বের সাথে তাল মিলে যেন আমাদের সেনাবাহিনী চলতে পারে। জাতিসংঘ কর্তৃক যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে, বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে তাদের চলতে হয়। কাজে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সকল ধরনের সরঞ্জামাদি সম্পর্কে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় তারা প্রশিক্ষিত হবে এবং জ্ঞান লাভ করবে, সেটাই আমার চেষ্টা।
এনডিসি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এই ইনস্টিটিউশন দেশ বিদেশের উচ্চ পর্যায়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের শীর্ষ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী যেন প্রশিক্ষণ, শিক্ষা দীক্ষা, সরঞ্জামাদি পরিচালনায় ইত্যাদি সকল ক্ষেত্রে পারদর্শী এবং আন্তর্জাতিক মানের হয় তার সরকার সবসময় সেই চেষ্টাই করে যাচ্ছে। তিনি গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের পরিচালনা পর্ষদের ১৮তম যৌথ সভায় বক্তৃতায় এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে শান্তিরক্ষা বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনী বিশেষ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু দেশ স্বাধীন করে দেন নাই, মাত্র নয় মাসের মধ্যে দেশ পরিচালনার জন্য একটি সংবিধান উপহার দিয়েছিলেন। তিনি বলেন, তাঁর সরকারের লক্ষ্য লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার, বিএনপি নেতারা এমন বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রমাণ করে যে তারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করে না। মন্ত্রী গতকাল সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন।
আইন আদালতের প্রতি আস্থা নেই বলে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়া বিদেশে যাওয়া আইন কোন বাধা নয়। এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আইন আদালতের কোন তোয়াক্কা করে না।
সড়ক পরিবহন সেতুমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করার আহ্বান জানান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের জন্য কোনটি ভালো তা বিবেচনা করে সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটর্স কাউন্সিল আয়োজিত ডিএসইসি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী পড়াশোনার মেধাবী হওয়ার পাশাপাশি দেশাত্মবোধ, মমত্ববোধ ও মূল্যবোধকে লালন করে কর্মজীবনে তা কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করেছে, কিন্তু কয়েকটি মহল তাদের স্বার্থে ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
এবং সরকারও কিন্তু অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ইতিমধ্যে হাফ ভাড়া করে দিয়েছে এবং বেসরকারি মালিক সমিতি তারাও ঢাকায় হাফ ভাড়া করে দিয়েছে। আমি আশা করব এখন আমাদের সন্তানেরা ক্লাসে ফিরে যাবে, কারণ আমাদের এই কোমলমতি ছাত্র ছাত্রীদের নিয়ে একটি রাজনীতি করা শুরু হয়ে গেছে। তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমাদের দেশে কিছু পক্ষ আছে যে পরগাছার মতো, তারা অপরের উপর ভর করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এই পরগাছারা এখন সক্রিয় হয়ে গেছে, ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
করোনা মহামারীর জন্য প্রায় আট মাস দেরিতে কোভিডের নিরাপত্তা বিধি অনুসরণ করে গতকাল 2020-21 শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। 14 লাখ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। সরকার এবছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
করোনা মহামারীর কারণে গত বছর হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা, আর নির্ধারিত সময়ের আট মাস পর বৃহস্পতিবার শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্য ও শৃঙ্খলা বিধি মেনে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সশরীরে অনুষ্ঠিত হওয়া সংক্ষিপ্ত সিলেবাসে অর্ধেক মান ও সময় বণ্টনে অনুষ্ঠিত পরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সময় যেটুকু দিছে আলহামদুলিল্লাহ ভালো দিছে। এমসিকিউ যেটা মানে যেটা ছিল আমাদের 15 মিনিটে 12টা, ওটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
পরীক্ষা ভালো হয়েছে, আমি ভালো আশা করছি।
সবকিছু ভালো হয়েছে, গার্ড তারপর হয়েছে গিয়া প্রশ্নের মান বণ্টন সব ভালো হয়েছে। এমসিকিউটা খারাপ হয়েছে, 12 মিনিটে 12টা এমসিকিউ 15 মিনিটে দেওয়াটা অনেক টাফ হয়ে যায়।
অন্তত প্যান্ডেমিকের পর একটা পরীক্ষা নেওয়ার জন্য যে আয়োজন করতে পারছে।
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি জানান, প্রশ্ন ফাঁসের সুযোগ নেই এবং গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার আসলে সুযোগ নেই। যারাই গুজব ছড়াবার সঙ্গে কোনোভাবে কিংবা প্রশ্নপত্র সংক্রান্ত কোন ধরনের অনৈতিক কোন কাজের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকবেন, যাদেরকে ধরা যাবে তাদের বিরুদ্ধেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
করোনার নতুন ধরন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মন্ত্রী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়, কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয়, অবশ্য অবশ্যই আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব।
পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আসিফ ইকবাল খান, বাংলাদেশ বেতার।
দশ বছর আগে রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ঢাকা জেলা দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান গতকাল এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণ অনুযায়ী ২০১১ সালের ১৭ জুলাই পবিত্র শবে বরাতের রাতে সাত বন্ধু ঘুরতে গিয়েছিলেন আমিনবাজারের বড়দেশী গ্রামে। রাত সোয়া ১টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে ৬ জন মারা যান, ১জন প্রাণে বাঁচেন। বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম প্রবাসী আয় অর্জনকারী এবং ষষ্ঠ বৃহত্তম জনশক্তি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। জাতিসংঘ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বিশ্ব অভিবাসী প্রতিবেদন ২০২২-এ এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে বিশ্বের ২৮ কোটিরও বেশি মানুষ আন্তর্জাতিক অভিবাসী ছিল। আজ ৩রা ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় বিমান ও নৌবাহিনী এবং বাংলাদেশের বিমান বাহিনীর যোদ্ধারা যৌথ আক্রমণ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর। এবারে শুনুন ১৯৭১ সালের ৩রা ডিসেম্বরের দিনলিপির ওপর একটি প্রতিবেদন।
৩রা ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধাদের চোখে মুখে ছিল আসন্ন বিজয়ের আনন্দ আর চূড়ান্ত সংগ্রামের প্রাণপণ প্রচেষ্টা। এদিন ভারতীয় বিমান ও নৌবাহিনী এবং বাংলাদেশী বিমান বাহিনীর একদল চৌকস যোদ্ধা যৌথ আক্রমণ শুরু করে। রাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে পাকিস্তানের আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্তে অভিযান শুরু করে। এদিকে এদিন কুমিল্লায় মুক্তিবাহিনী পাক সেনাদের উপর হামলা চালিয়ে মিয়াবাজার দখল করে নেয়। সিলেটের ভানুগাছায় পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে ১৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। নোয়াখালীতে মুক্তিযোদ্ধাদের একটি দল সোনাইমুড়ু মুক্ত করে। সৈয়দা আফসানা, বাংলাদেশ বেতার।
খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারে সকাল ৭টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/bangladeshbetarnews এবং ইউটিউব চ্যানেলে।
বাঙালির বীরের জাতি, ১৯৭১ সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলায় একটা যুদ্ধ, আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ।
খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে কোভিড-১৯ পরবর্তী বিশ্বে একটি অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও টেকসই ব্যবস্থায় প্রতিবন্ধীদের নেতৃত্ব ও অংশগ্রহণ। দিবসটির প্রাক্কালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে প্রতিবন্ধী ও তাদের পরিবার এবং প্রতিবন্ধী সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি অভিনন্দন জানিয়েছেন। দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশে করোনা ভাইরাসে আরও ৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,986 জনে। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১,057 জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭৬,৮২৭ জনে। সর্বশেষ দৈনিক সংক্রমণের হার ১.২৪%। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় আরও ৩১৩ জন আরোগ্য লাভ করে মোট সুস্থ হয়েছেন ১৫,৪১,৬৬১ জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার প্রচার করছে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও জনসংযোগ ভিত্তিক বিশেষ প্রতিবেদন। ধারাবাহিক আয়োজনে আজ শুনুন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন।
১৯৫২র ভাষা আন্দোলন, ৫৪র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬টির ছয় দফা কিংবা ৬৯এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১এর মুক্তিযুদ্ধ, এসব লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার মূল লক্ষ্য ছিল বাঙালি জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ প্রসঙ্গে বলেন,
অনুপ্রায় করতেন, তাদের অনুপ্রাণিত করতেন, ইংরাজি করতে সহজেই বলতেন। তাতে এভাবে বাঙালিত্ব মূলত বাঙালিত্ব রক্ষার জন্য ভাষায় প্রেম, বাঙালিত্বের জন্য আল্লাহ তিনি জীবন দিয়ে গেছেন শেষ পর্যন্ত। এইটা ধাপে ধাপে উঠে কিন্তু 1966 সালে ছয়দফা আন্দোলন থেকে বিভিন্ন বিশেষ কিন্তু মূল চেতনা এসেছিল বাঙালিত্বের মধ্যে। আমাদের স্বতন্ত্রতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সবকিছু একটা স্বতন্ত্রতা আছে, সেটা প্রমাণ করার জন্য আমরা আন্দোলন করেছি বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বলেন, পরাজিত শক্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাঙালির মেধা ও মনন থেকে তার চেতনা কখনো মুছে দেওয়া যাবে না বলে জানান তিনি।
মনে প্রাণে সব জায়গায় বাঙালিত্ব বঙ্গবন্ধু রেখে গেছেন এবং শুধু রেখে যাননি, যে কারণে আজকেও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই আমাদের চেতনাটাকে নষ্ট করার জন্য, বাঙালির চেতনা, জাতীয়বাদের চেতনা। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ ইতিহাস ভুলে নাই, তারা ভাষার ইতিহাস, জাতিগত ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস ভুলে নাই।
1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও রাজনৈতিক আদর্শ ছিল প্রধানত একটি গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং এদেশের আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানো। মোহাম্মদ নাবিদুল হক, বাংলাদেশ বেতার।
বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
এবার আন্তর্জাতিক সংবাদ। কোভিড নাইন্টিনে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা 52,48,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে 26,43,00,000 বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে 23,84,00,000 বেশি। এদিকে ভারতের কর্ণাটক রাজ্যে বিদেশ ফেরত 2 ব্যক্তির দেহে প্রথমবারের মতো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ধরা শনাক্ত হয়েছে। ভারতে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সংক্রমণের এটি প্রথম ঘটনা। অপরদিকে দক্ষিণ আফ্রিকায় অমিক্রন প্রাধান্য বিস্তার করছে এবং নতুন সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা 11,500 দাঁড়িয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপ সামরিক সংঘাতের দিকে যেতে পারে। সুইডেনে অনুষ্ঠিত ইউরোপীয় নিরাপত্তা সম্মেলনে ল্যাভরভ ন্যাটোর পূর্বে সম্প্রসারণ থামানোর লক্ষ্যে একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা চুক্তির ধারণা উত্থাপন করেন। এদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতে জড়ালে কঠিন পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদার করা এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউক্রেন জানায় রাশিয়া 90,000-এর বেশি সৈন্য দেশে দেশে সীমান্তে মোতায়েন করেছে, তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। এখন শুনুন কৃষি সংবাদ। নওগাঁ জেলায় চলতি 2021-22 রবি মৌসুমে 1,85,800 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সেই লক্ষ্যে কৃষকরা তাদের প্রস্তুতি গ্রহণ শুরু করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ধার্যকৃত লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে হাইব্রিড জাতের 12,500 হেক্টর এবং উন্নত ফলনশীল উফসি জাতের 1,73,300 হেক্টর। উল্লিখিত পরিমাণ জমি থেকে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা 8,12,065 মেট্রিক টন। এর মধ্যে হাইব্রিড জাতের 66,875 মেট্রিক টন এবং উফসি জাতের 7,45,190 মেট্রিক টন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল থেকে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে ইতিমধ্যে 20 সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। শাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ নাঈম শেখকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 6:26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5:11 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রেক্ষিত পরিকল্পনা 2041 বাস্তবায়নে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। বিএনপির সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য প্রমাণ করে যে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাজধানীর আমিনবাজারে ছাত্র হত্যা মামলায় 13 জনের মৃত্যুদণ্ডাদেশ।
প্রবাসী আয় উপার্জনে অষ্টম ও জনশক্তি রপ্তানিতে ষষ্ঠ বৃহত্তম দেশে উপনীত হল বাংলাদেশ। সামরিক সংঘাতে হুঁশিয়ারি রাশিয়ার এবং ইসরায়েলের সঙ্গে মস্ত সংঘাতের পরিণতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আগামীকাল ঢাকায় শুরু। বাংলাদেশ বেতারের সকাল সাতটার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/bangladeshbetarnews এবং ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হলো।